আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইসলামের আলো অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমরা ইসলামের আলো অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এর মধ্যে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং ইসলামের আলো কিভাবে আজ পর্যন্ত আমাদের কাছে পৌঁছে গেল এবং আমরা ইসলামের আলোয় আলোকিত হলাম, সে বিষয়গুলো নিয়েই ইসলামের আলো অনুষ্ঠানে আলোকপাত করা হয়। তো তারই ধারাবাহিকতা আমরা উপস্থিত হয়েছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নবীদের নবী, নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা প্রথমে ভালো ভালো নিয়ত করে নিই, কেন মুসলমানের প্রতিটা কাজ সেটা নিয়তের উপর নির্ভর করে। জি হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে এই বিষয়ে বিষয়বস্তু রয়েছে। তো আসুন আমরা প্রথমেই নিয়ত করি যে আমরা ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং এর মধ্যে যেই এলমি দ্বীনের বিষয়গুলি বলা হবে, ইসলামের বিভিন্ন দিক বলা হবে এবং যেটা আমল করার জন্য আমাদেরকে উৎসাহিত করা হবে, সে বিষয়ে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমল করব। পাশাপাশি যা বর্জন করার জন্য বলবে সেটা থেকে আমরা বিরত থাকব। আর ইসলামের জন্য যেই বিষয়টা আমাদের এখন প্রয়োজন, করণীয়, সেটার দিকে আমরা ধাবিত হব। তো এভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান যখনই আমরা দেখব তখন সেটার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে সেই বিষয়ে জ্ঞান অর্জন করে আমরা আমল করার চেষ্টা করব। আজ বিষয় হল ইসার, আত্মত্যাগ, যেটা বাংলা হলো আত্মত্যাগ। তো ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যারা ইসলামের আলোকে সমস্ত দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে প্রত্যেকের এই মহান আমলটি বিদ্যমান ছিল এবং প্রত্যেকের আত্মত্যাগের বদলতেই ইসলামের আলো সমস্ত দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যাতে আমাদের মধ্যেও সেই আত্মত্যাগের জজ্বার সৃষ্টি হয় এবং আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আত্মত্যাগের বাস্তব সার্থকতা ঘটাতে পারি। তো আসুন, আমাদের সাথে মোবাল্লিগ রয়েছে, তো আমাদের ডান পাশে রয়েছে আমাদের মোবাল্লিগের দাওয়াত ইসলামী মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই, আর আমাদের সাথে রয়েছে যে মোহাম্মদ আরাফাত আত্তারি মাদানী ভাই। তো আমরা ইনশাআল্লাহ তাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব, যাতে আমাদের জীবনে ইসারের মতো এই মহান আমলটি বাস্তবায়ন করা সহজ হয়। তো আসুন আমরা প্রথমেই যে আজকে যে বিষয়, যে ইসার তথা আত্মত্যাগ, তো এই বিষয়টি হতে পারে আমাদের কাছে অনেকের পরিষ্কার না, ক্লিয়ার না, বা এই বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা প্রয়োজন। তো প্রথমে আমরা শুনে নেই যে ইসার কাকে বলে। ইসারের সংজ্ঞা দিতে গিয়ে কিতাবের মধ্যে এভাবে রয়েছে ইসারের সংজ্ঞাটি, অন্য জনের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া।
সুবহানাল্লাহ।
আমরা আরেকবার সংজ্ঞাটি শ্রবণ করি, অন্য জনের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া, এটাকে ইসার বলে। আর ইসারের অনেক ফজিলত রয়েছে। আমরা প্রথমে একটি হাদিসে পাক শ্রবণ করি যে ইসারের ফজিলত বলতে গিয়ে ইহিয়াউল উলুম খণ্ড 3 পৃষ্ঠা 114 এর মধ্যে বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বস্তুর আকাঙ্ক্ষী হয় অতঃপর তার এই আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা ইসারের সংজ্ঞা শুনতে পারলাম এবং ইসারের ফজিলত আমরা হাদিসে পাকের আলোকে শুনতে পারলাম, এবং এর বিস্তারিত ঘটনা এবং আরো অনেক ফজিলত আমরা শ্রবণ করব। আসুন আমরা প্রথমেই আমাদের রিয়াজ ভাইয়ের কাছে যাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আত্মত্যাগ এমন একটি শব্দ যা লিখতে গিয়ে অক্ষরে কিন্তু সামান্যতম কয়েকটি অক্ষর মিলে আত্মত্যাগ হয়ে যায়, কিন্তু এই অক্ষরের ওজন অনেক বেশি। আত্মত্যাগ এমন একটি বৈশিষ্ট্য, উত্তম চরিত্রের যে গুণাবলী ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের মধ্যে যা এসেছে, আত্মত্যাগ সমস্ত গুণাবলীর মধ্যে মূল ভূমিকা রাখে। আত্মত্যাগ এমন একটি আমল, এমন একটি ইবাদত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি করা হয়, তাহলে এমন একটি আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। আত্মত্যাগ এটি জান্নাতে যাওয়ার উসিলা মাধ্যম। আত্মত্যাগ এটা পারিবারিক বলেন, সামাজিক বলেন, অনেক সমস্যার সমাধান এর মধ্যে রয়েছে। আত্মত্যাগ এমন একটি বিষয় যা জনপ্রিয় হওয়ার জন্য একটি মাধ্যম, যার ভিতরে আত্মত্যাগ থাকে না, আত্মত্যাগের ভূমিকা যার ভিতরে থাকে, সে মানুষের হৃদয়ের মধ্যে নিজের জায়গা করে নেয় এবং জনপ্রিয় হয়ে যায় এই আত্মত্যাগের কারণে। বিস্তারিত আসবে ইনশাল্লাহ যখন আমরা, যেহেতু আমাদের সঙ্গে মাদানী চ্যানেলের দর্শকরাও থাকবে,
আগ্রহী যে আত্মত্যাগ কিভাবে মানুষ, শুনলাম যে সেই পূর্ব যুগ থেকে এখন পর্যন্ত ইসলামে যারা অবদান রেখেছে তারা এই আমলটি করেছে।
এটাই প্রথমে যে জিনিসটা, যে কোনো বিষয়ের গুরুত্ব বুঝতে হবে যে আজকে যে আত্মত্যাগ এর গুরুত্ব কি, এর দ্বারা কি কি পাওয়া যায়। ফজিলত তো ইনশাল্লাহ আসবে, এই ঘটনাও আসবে, যেহেতু মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের সঙ্গে, তারাও আমাদেরকে কল করতে, কল তো হবে না ইনশাল্লাহ।
ইনশাল্লাহ।
আচ্ছা, আত্মত্যাগ এটা হচ্ছে ভ্রাতৃত্ব রক্ষার একটি মাধ্যম। আত্মত্যাগ আত্মীয় স্বজন এর বন্ধনকে অটুট রাখার একটি মাধ্যম, ওসিলা। আত্মত্যাগ মাগফিরাত পাওয়ার একটি মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী যদি আমরা স্টাডি করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনীতে এই গুণ মানে আপাদ মস্তক পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত্মত্যাগের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলামের আলোকে পুরো বিশ্বের মধ্যে প্রচার প্রসার করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে এই আমল করিয়ে দেখিয়েছেন বিদায় সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের মাঝে এই আমলটি পাওয়া যায়।
মানে কারো 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 জীবনের মধ্যে আমরা দেখি যে আত্মত্যাগে সে এই কাজ করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির জন্য আদর্শ, তার পুরো সম্পূর্ণ জীবনটাকে বলা যায় এটা আত্মত্যাগের একটি মডেল।
আলহামদুলিল্লাহ। এবং যার কারণে ইসলাম আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মত্যাগের আমল করতে হয় সেটা করে দেখিয়েছেন, শিখিয়েছেন, এবং হাদিস শরীফের মধ্যে উৎসাহ প্রদানও করা হয়েছে, এর ফজিলত বয়ান করা হয়েছে। যেমন রেওয়ায়েতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সর্বনাম এরকম, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের প্রতি অন্যকে প্রাধান্য দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাগফিরাত করে দেন। তো মাগফিরাতের সুসংবাদ রয়েছে যারা আত্মত্যাগ, আত্মত্যাগের সংজ্ঞা আপনি বলেছেন যে নিজের চাহিদার প্রতি, নিজের চাহিদা থেকে অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়া, এটাই হচ্ছে আত্মত্যাগ। একটি জিনিস আমার প্রয়োজন, সেই জিনিস না হলে আমার চলবে না, কিন্তু ওই জিনিস অন্য কোন ইসলামী ভাই প্রয়োজন, তো সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে প্রাধান্য দিলাম, অর্থাৎ ওই জিনিসটি তাকে দিয়ে দিলাম, এটাই হলো আত্মত্যাগ। তো আত্মত্যাগ প্রতিটি বিষয়ে, প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি বিভাগের মধ্যে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে ইনশাল্লাহ এর ফজিলত, এর যে গুরুত্ব বর্ণনা করা হয়েছে সেটা আমরা পাবো ইনশাল্লাহ।
খুব মূল্যবান কথা বলেন রিয়াজ ভাই আত্মত্যাগের বিষয়ে। তো ইতিমধ্যে হয়তো বা আমাদের আত্মত্যাগ সম্পর্কে যদি কোনো কনফিউশন থেকে থাকে তো আশা করি দূর হয়েছে, আরো ইনশাল্লাহ দূর হবে এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো আসুন আমরা আমাদের আরাফাত ভাইয়ের কাছে আত্মত্যাগের বিষয়ে মাদানী ফুল শ্রবণ করি।
আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে আত্মত্যাগের পরিচিতি তুলে ধরেছেন, সাথে সাথে আমার রিয়াজ ভাইও অনেক সুন্দর করে আত্মত্যাগ সম্পর্কে কিছু ফজিলত বর্ণনা করেছেন। আসলে এটা সত্যি যে আত্মত্যাগ এটা এমন একটি বিষয় যা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বলেন, সাহাবে কিরাম আলাইহিম রিদওয়ানের জীবনে বলেন, আউলিয়া কিরামদের জীবনে বলেন, ওনাদের জীবনে আমরা যদি ওনাদের ঘটনাগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা আত্মত্যাগের ঘটনা অনেক পাব। বাস্তবে ওনাদের জীবনেই তো আমাদের জন্য শিক্ষা।
জি,
প্রবাদে রয়েছে কসসুল আউয়ালিনা মাওয়াইদুল আখিরিন, পূর্ববর্তীদের ঘটনা পরবর্তীদের জন্য নসিহত স্বরূপ, শিক্ষা স্বরূপ। তাছাড়া কোরআনে পাকে তো রয়েছে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার সারমর্ম হচ্ছে তোমাদের জন্য সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে রয়েছে উত্তম চরিত্র। তো আমাদের, আমরা যদি চিন্তা করি আমাদের মডেল, আমাদের চরিত্রের মডেল আমরা কাকে অনুসরণ করব, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে তো আমরা অনুসরণ করব। তো এই আত্মত্যাগ, এই সার যে বিষয় নিয়ে আমাদের কথা চলছে, যদি দেখি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে শৈশব বাল্যকাল থেকে এটার শিক্ষা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আসছেন উম্মতকে। কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জাহেরি হায়াত, জাহেরি জীবনটাই হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কদম, প্রতিটি কথা, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ব্যবহার, এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করতেন, তো সেই দুধ পানকালীন বিষয়ে এভাবে এসেছে কিতাবে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান এটা ছিল যে দুধ পানকালীন বয়সেও সেই অবস্থায় তিনি এমনভাবে ইনসাফ করতেন যে হাদিসে পাকে বর্ণিত রয়েছে, সাইয়্যিদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন সন্তান যেহেতু দুধ পানের অংশীদার ছিল, তাই সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতই কোদা পেত না কেন কেবল এক পার্শ্ব হতেই দুধ পান করতেন, অন্য পার্শ্ব হতে করতেন। তো আমরা স্বাভাবিক যদি দেখি বর্তমানে যে দুধ পান করার ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা যেভাবে দেখি, আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভিন্ন ছিল। অর্থাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে আমাদেরকে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের প্রয়োজন যেটা তোমরা সেটা অন্যকে দাও। কিভাবে? সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ এক পার্শ্ব থেকে পান করতেন, আরেক পার্শ্ব অন্যজনের জন্য।
এবং শৈশবকালে এটাও এই ঘটনা দ্বারা বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের চাহিদা জানতেন,
এই শৈশবকালে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব যা উদ্দেশ্য জ্ঞান বলে তখন থেকে আমরা এই ঘটনা থেকে পাই। আর সাথে সাথে এটাও পাই সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শৈশবকাল থেকে আমাদেরকে আত্মত্যাগ, ইসারের জজবা, ইসারের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তো এভাবে যদি দেখি সাহাবে কিরামদের ঘটনাও রয়েছে অনেক, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমাদের সাহাবে কিরামদের ঘটনা ইনশাল্লাহ শ্রবণ করব।
জি ধন্যবাদ। আসলে বাস্তবিক পক্ষে ইসার একটি অনেক মূল্যবান আমল, আত্মত্যাগ এর বিনিময়ে অনেক কিছু করা যায়, আত্মত্যাগের বিনিময়ে সমাজকে পরিবর্তন করা যায়, আত্মত্যাগের বিনিময়ে মানুষকে খুশি করা যায়, মানুষের অন্তরকে জয় করা যায়। আর মুসলমানদের যে বৈশিষ্ট্য, মুসলমানদের যে আদর্শ, এই বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা মহৎ গুণ। আর প্রত্যেকের জীবনকে সুন্দর করার জন্য, সুশোভিত করার জন্য এই গুণটাকে যদি বাস্তবায়ন করে, নিজের মধ্যে বদ্ধমূল করে নেয় যে আমি আত্মত্যাগী হব, তখন তার মাধ্যমে তার জীবন যেমন সুন্দর হবে, তার পরিবার, তার সমাজ।
আর ভাই একটা জিনিস, যে আজকে যে ইসলামের আলো আমাদের মাঝে এসেছে, আমাদের ঘরে পৌঁছে গিয়েছে, এর পিছনে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আত্মত্যাগের যে বিষয়টি রয়েছে সেটা অনেক প্রাধান্য রাখে। ইসলাম এমন একটি ধর্ম যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার প্রসার করলেন, তখন অনেকে মানলো, অনেকে মানল না। কিছু লোক এমন ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উত্তম আদর্শ দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। যার মধ্যে একটি ছিল আত্মত্যাগ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর জীবনীতে আসছে, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে যারা এসে যা আরজ করত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে তাৎক্ষণিক সেটা দান করতেন বা ব্যবস্থা করে দিতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে একজন মহিলা, তিনি একটি চাদর বুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপহার স্বরূপ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য তৈরি করা হয়েছে, এটা আপনি কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেটা কবুল করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সে চাদর পরিধান করলেন। পরিধান করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের মাঝে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যে চাদর পরে আছেন, এই চাদর যদি আমাকে দান করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই। এটা বলে হুজরাতে গেলেন, গিয়ে চাদর তার কাছে দিয়ে দিলেন। উপস্থিত যারা ছিলেন তারা বললেন, তুমি এটা ভালো করনি, কেন ওই চাদরটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন ছিল। তো তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে প্রয়োজনীয় চাদর চেয়ে নিয়েছ। তখন সে বলল যে আসলে আমি এটা পরিধান করার জন্য আমি নেইনি, চাইনি। তার নিয়ত কি ছিল? সে বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সে চাদর পরিধান করেছেন, ওই চাদরকে আমি নিজের কাফন বানানোর জন্য সেটা চেয়ে নিয়েছি। এবং কিতাবে বর্ণিত আছে, সে তিনি যখন ইন্তেকাল করলেন ওই চাদরেই তাকে দাফন করা হলো। তো এই যে আত্মত্যাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাস্তবে যে একটা করে দেখালেন যে চাদর প্রয়োজন ছিল। আচ্ছা, ওনার প্রয়োজন, উপস্থিত যারা ছিলেন তারাও জানতেন যে এই চাদর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে প্রয়োজন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের মনকে খুশি করার জন্য, একজনকে মনকে খুশি করার জন্য তাকে নিজের চাহিদার প্রতি তার চাহিদাকে প্রাধান্য দিলেন এবং সে চাদরটি দান করে দিলেন। তো এই যে আদর্শ, এই আদর্শ দ্বারাই কিন্তু মক্কাবাসী আকৃষ্ট হয়েছে যে আমরা এত জুলুম করি, এত নির্যাতন করি, এত ওনার প্রতি আমরা কঠোর, কিন্তু যখনই তার কাছে কেউ যায় তখন তিনি নম্র ব্যবহার করেন, প্রাধান্য দেন। তো এই জিনিসটা আসলে দরকার। আর এটা যতদিন একজন লোক জীবিত থাকে ততদিন তার জীবনের মধ্যে এটা জিনিসটা অত্যন্ত দরকার। আর এই গুণ যার ভিতরে থাকে না, সে সবার কিন্তু অন্তরে জায়গা করে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবা ইকরাম আলী মুরিদওয়ান এর জীবনীতেও যে পাওয়া যায় যে তাদের ভিতরে আত্মত্যাগ ছিল, তা এটা কিভাবে আসলো? তারা নিজের চোখ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন যে আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে এবং ওনার আমলের মধ্যে মানে কদমে কদমে আত্মত্যাগের সে দৃশ্যটি ওনারা দেখেছেন। বিদায় সাহাবা ইকরামের তরবিয়ত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে আত্মত্যাগের আমল করে দেখাচ্ছেন। সাহাবা ইকরাম আলী মুরিদওয়ানদের মধ্যেও সেটা ছিল, যেমন কিতাবে বর্ণিত আছে যে সাহাবাই কেরাম আলিম উর্দানদের মধ্যে দুইটি দল রয়েছে, না দুইটি দল বলতে উপাধি দেওয়া আছে যে আনসারি সাহাবি এবং মহাজির। আচ্ছা, মহাজির তাকেই বলা হয় যারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মক্কাতে মদিনাতে গিয়েছেন। আচ্ছা, আনসারি তাদেরকে বলা হয় যারা মহাজিরদেরকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে আনসার বলা হয়। তো তারা তাদের জীবনীতে আসছে যে মহাজিরদের জন্য তাদের সব কিছু উৎসর্গ করে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন, এমনকি নিজের ঘর বলেন, জায়গা জমিন বলেন, টাকা পয়সা বলেন, সব দিক দিয়ে যে আমার মহাজির যারা এসেছেন হিজরত করে সে সকল মুসলমানের কোনো কষ্ট যেন না হয়, তাদের চাহিদাকে নিজের চাহিদার প্রতি তারা প্রাধান্য দিলেন। আর যার কারণে ইতিহাসে এর নজির পাওয়া যায় না, এদের মধ্যে যে ভ্রাতৃত্বতা বন্ধন যে ছিল তার দ্বিতীয় নজির পাওয়া যায় না, এবং তারা আজকে একটা রোল মডেল যাদেরকে অনুসরণ করলে একজন সাধারণ মুসলমান সেও আদর্শ মুসলমান, আদর্শবান মুসলমান হয়ে যায়। তো সাহাবা ইকরাম আলী মুরদওয়ান এই জিনিসটি শিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আমাদেরও উচিত আমরা যেন এই জিনিসটি নিজের জীবনীতেও আনি, নিজের দৈনন্দিন কাজের মধ্যে বলেন, পারিবারিক আপনার সদস্যদের মাঝে বা যেখানে আমরা কাজকর্ম করি সেখানেও। কেন ইসার যেটা আত্মত্যাগ শুধু খানাদানার ব্যাপারে নয়, প্রতিটা ক্ষেত্রেই খেয়াল রাখা উচিত। যেমন উদাহরণস্বরূপ আমরা কোথাও গেলাম, যেমন রেল স্টেশনে গেলাম টিকিট কাটার জন্য, এখন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি। এখন হয় কি, সাধারণভাবে কাউকে সামনে যেতে দেওয়া হয় না, আর যাওয়া উচিত না। যারা চেষ্টা করে যে যারা পূর্বে ছিল তাদেরকে ইয়ে করে সামনে চলে যাবে, তো সেটা একটা উত্তম চরিত্রের খেলাপ একটি কাজ। কিন্তু আমি দাঁড়িয়ে আছি, তো আমাকে দেখতে হবে যে আমার চাইতে চাহিদাপূর্ণ লোক কে, কার বেশি প্রয়োজন, বা যে এসেছে সে হতে পারে অসুস্থ ব্যক্তি হতে পারে,
বৃদ্ধ ব্যক্তি
বৃদ্ধ হতে পারে, তখন তার জন্য আত্মত্যাগ, অর্থাৎ নিজের জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিলেন যে আপনি এখানে
সামনে, কিন্তু পিছনে যদি থাকে সে বৃদ্ধ সম্মানিত ব্যক্তি বা যার প্রয়োজন বেশি তাকে সামনে দিয়ে পিছিয়ে চলে যাওয়া,
কিন্তু নিজের জায়গাতে।
জি, নিজের
জায়গাটা না যে ভাই নাকি সামনে দিয়ে দেন আর পিছনে লোকজন, সেটাও
এমন পরিস্থিতি হয় যে রিকোয়েস্ট করলে রাখবে, তো সেটাও করতে পারে সবই নিয়ে।
আসলে রিকোয়েস্ট করতে গিয়ে পিছনে হাজারো লোক, এর চেয়ে ভালো নিজের জায়গাতে দাঁড় করে দেন, নিজের পিছনে চলে গেলে। তো এই যে আত্মত্যাগ, দেখতে একটি ঘন্টা দুই ঘন্টা কষ্ট হবে, যাওয়ার পিছনে যেতে হবে, কিন্তু এই আমল দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার একটা ওসিলা হতে পারে, এমনকি মাগফিরাতের সুসংবাদ রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য এভাবে আমল করে থাকে। এমনি ভাবে নিজের ঘরের সদস্যদের মাঝেও আত্মত্যাগের ভূমিকা আমরা রাখতে পারি। যেমন বড় ভাই ছোট ভাই, এখন বড় ভাই একটি কাপড় পছন্দ করলো তার প্রয়োজন চাহিদা, ছোট ভাইও বললো সেটাই আমার দরকার। এখন বড় ভাইয়ের কর্তব্য হচ্ছে যে নিজের চাহিদার প্রতি ছোট ভাইয়ের চাহিদাকে প্রাধান্য দেয়া, যে ঠিক আছে এটা জিনিস তুমি নিয়ে নাও। তাহলে এর দ্বারা কি হবে, ছোট ভাইয়ের হৃদয়ে বড় ভাইয়ের জায়গা এমনি হয়ে যাবে। এটা বোঝাতে হবে না আমি তোমার বড় ভাই, আমার সম্মান করো, আমাকে রেসপেক্ট দাও, এটা বলারও দরকার পড়বে না। ছোট ঠিকই সে রেসপেক্ট দিবে যে আমার ভাই আমার খেয়াল রাখে, আমার চাহিদার খেয়াল রাখে, নিজের চাহিদার প্রতি আমার চাহিদাকে প্রাধান্য দেয়। তাহলে এইভাবে যদি আমরা খেয়াল করি না, তাহলে ইনশাআল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমরা এই আত্মত্যাগের ভূমিকা রাখতে পারবো।
তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই আত্মত্যাগের এই আমলটি আমরা করতে পারি এবং সেটাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করতে পারি। তো ইনশাআল্লাহ আমরা আরো শুনবো, আর আত্মত্যাগ এর বিষয়ে আমরা আজকে প্রপার ধারণা নেব যাতে আমাদের জীবনে বাস্তবায়ন করা সহজে। আসুন আমরা কিছু কল শ্রবণ করি, কিংবা মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছে তাদেরও কি মনোভাব এই বিষয়ে জানার জন্য। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম জাহিদ, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতা মাতার আত্মত্যাগের ঘটনা জানা থাকলে শুনিয়ে দিন।
মাশাআল্লাহ, সন্তান
লালন পালনের ক্ষেত্রে। হ্যাঁ, দ্বিতীয় কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম রাসেল, আমার বাড়ি ভৈরব, আমি একজন ছাত্র। তো ছাত্রদের মধ্যে আত্মত্যাগের আমল কিভাবে করতে পারি?
মাশাআল্লাহ, আমার প্রথম ভাই জানতে চাইলেন যে সন্তানদের মধ্যে কিভাবে ইসলামের শিক্ষাকে করা যায়, বাস্তবায়ন ঘটা যায়। তো আমাদের মধ্যে জি, তো এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা রিয়াজ ভাই থেকে নিব। রিয়াজ ভাই, যদি এই বিষয়ে কিছু মাদারি ফেলেন।
আসলে মা বাবা তো এমন একটি নেয়ামত যারা আত্মত্যাগের মাধ্যমে কিন্তু সন্তানকে লালন পালন করে থাকে। যেমন যারা সুসন্তান তারা কোনোদিন অস্বীকার করতে পারবে না মা বাবার আত্মত্যাগের।
জি,
তাদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমরা বড় হয়েছি। প্রায় যারা শিশু অবস্থায় আমরা ছিলাম, মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, বাবা সারাদিন পরিশ্রম করে নিজে আহার করার পূর্বে প্রথমে জিজ্ঞেস করতেন আমার সন্তান খেলো কিনা, তাদেরকে নিয়ে খাওয়াতেন। তো আসলে মা বাবার এই আত্মত্যাগের ভূমিকায় আজকে আমাদেরকে এতদূর নিয়ে আসছে। কিন্তু দেখা যায় অনেক সময় যে সন্তান বড় হয়, মা বাবার সে আত্মত্যাগকে ভুলে যায়। ভোলা উচিত নয়। তো মা বাবার আত্মত্যাগ এটা থাকে বিদায় সন্তান সে উন্নতি করে। তো মা বাবার আত্মত্যাগ তো আছেই আলহামদুলিল্লাহ।
আমাদের বড় হওয়ার পিছনে কিন্তু সম্পূর্ণ যে ঘটনা, আমাদের যেই সময়টা আমাদের স্মৃতিশক্তি থাকে না বলতে, আমাদের ওই ঘটনাগুলি আত্ম উপলব্ধি হয় না, ওই সময়টা থেকেই কিন্তু আমাদের অনেক আত্মত্যাগ এর বিনিময়ে আমাদের পিতামাতা আমাদেরকে দাঁড় করায়, আমাদেরকে বড় করে, আমাদের কথা বলা শিখায়। তো এভাবে যদি দেখি যে বিভিন্ন সময় দেখেন, ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখা যায় যে যদি আর্থিকভাবে সবল না হয় পিতামাতা, তখন তারা দেখা যায় যে একই সাথে তাদেরও পোশাক কেনার প্রয়োজন আর বাচ্চাদেরও প্রয়োজন। তো দেখা যায় যে তারা তখন কি করে যে এত সামর্থ্য নেই, তখন তারা বাচ্চাদেরকে পোশাক কিনে দেয় এবং তারা পুরনো পোশাক পরেই তাদের সময়টাকে অতিবাহিত করে, তারা অনুষ্ঠানকে উদযাপন করে। তো এইভাবে দেখা যায় যে তাদের প্রয়োজন নতুন পোশাক, তারপরও তারা কি করে সন্তানদেরকে কিনে দেয়। এমন ভাবে কোনো জিনিস যদি খাওয়ার ইচ্ছা হয়, তখন সেই খাবারটা খাবারের ক্ষেত্র চিন্তা করে যে আমি যদি এই খাবারটা খাই তা আমাদের সন্তান ওই জিনিসটা থেকে বঞ্চিত হবে। যেমন ছোটবেলা অনেকের দুধের প্রয়োজন বা বিভিন্ন পুষ্টিকর খাবারের প্রয়োজন, তখন বাপ মা কি করে, পিতামাতা কি করে যে তাদের সেই চাহিদাটাকে প্রাধান্য দেয়, তাদের সেই চাহিদা থেকে বাচ্চাদের চাহিদাটাকে প্রাধান্য দেয়
এবং নিজের চাহিদাকে বিলীন করে সন্তানের চাহিদাকে তারা খেয়াল রাখে। এবং সন্তানের চাহিদার খেয়াল রাখতে গিয়ে অনেক কষ্ট তাদেরকে করতে হয়। যেমন আপনি যেরকম বললেন যে আয়ের স্বল্পতা, কিন্তু তারপরে দেখা যায় যে তার যত আয় তার সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে সে আয় হয় না। শেষ পর্যন্ত দেখা যায় মা বাবা ঋণ করে বসে যে ঋণ হলেও আমার উপরে বোঝা হবে, কিন্তু আমার সন্তানের কোনো যেন চাহিদাতে কোনো কমতি ঘাটতি যেন না হয়। আর যার কারণে মা বাবার এত শান এবং এত মর্যাদা রয়েছে। তো মা বাবার আত্মত্যাগকে একজন সুসন্তান সবসময় স্মরণ রাখা উচিত। তাদের এই ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আমরা এত বড় হয়েছি, এত নিয়ামত পেয়েছি, সবসময় তাদের শুকরিয়া এবং তাদের খেদমত করা উচিত।
আমরা এটা তো প্রত্যেক ঘরে যখন কোন বাচ্চা ছোট থাকে আমরা দেখি, বাচ্চারা স্বাভাবিক আপনার বারবার যখন বিছানা কি হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, মা কি করে শুকনা বিছানাতে বাচ্চাকে শুয়ে দেয়, নিজে ভিজা বিছানাতে শুয়ে যায়। অর্থাৎ ত্যাগ। হ্যাঁ, এভাবে মা আসলে তো খাওয়ার ক্ষেত্রেও বলেন গোশতটা সন্তানকে দিয়ে দেয় আর নিজে তরকারি খেয়ে থাকে। এভাবে যদি দেখি কাপড়ের ক্ষেত্রে যেটা বললেন, টাকা থাকলে সন্তানকে কাপড় কিনে দেয়, নিজে কাপড় কিনে না, বরং এরকম অনেক ফ্যামিলি দেখা যায় আমার জন্য কাপড় লাগবে না, আমার ছেলের জন্য নিয়ে আস। এভাবেই বলে। আসলে মা বাবার ত্যাগ, মা বাবার আত্মত্যাগের কথা এটা তো বলে শেষ করা যাবে না। প্রতিটি মুহূর্তে প্রতিটি স্টেপে যদি আমরা দেখি সন্তানকে মা বাবা আত্মত্যাগ দিয়ে দিয়ে সন্তানকে বড় করে।
রিয়াজ ভাই, সন্তান অসুস্থ হয়ে যায়, মা বাবার ঘুমের প্রয়োজন, কিন্তু তারা ঘুমটাকে, নিজের ঘুমকে কোরবান করে দিয়ে সন্তানের জন্য সে সারা দেখে থাকে, সন্তানকে সেবা যত্ন করে, সন্তান কান্নাকাটি করে, কিন্তু তারা ঘুম চোখে তারপর তার রাত্র জেগে থাকে, কেন? আমার সন্তানের কোনো বিষয় প্রয়োজন হবে কিনা। তো এই যে ত্যাগ স্বীকার করা, আসলে বাস্তবিক পক্ষে প্রিয় দর্শক, আপনারও সন্তান হতে বা আমরা এই আলোচনা যখন শুনি তখন আমাদেরও ছোটবেলার কথাগুলো স্মরণ হয় যে আমাদের পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তো প্রত্যেকের পিতামাতা কষ্ট করে, তো আমাদের উচিত যে আমাদের পিতামাতার সেই আত্মত্যাগ ভুলে না যাওয়া। আর এখন যখন আমরা বড় হয়ে গেছি তখন আমাদের সেই বিষয়গুলো স্মরণ রেখে তাদের প্রতি ভালো আচরণ করা, তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার প্রতি খেয়াল রাখা এবং তাদের চাহিদাকে আমাদের চাহিদার উপর প্রাধান্য দেওয়া, তবে এটাই হবে আমাদের প্রকৃত সুপ্রিয়াদের বিষয়। আর এরপরে যে একটি প্রশ্ন আমার ভাই করেছিল সেটা ছাত্রদের মধ্যে আত্মত্যাগ, তো যদি এই বিষয়ে মাদানিফুল।
জি, ছাত্রদের মধ্যে আত্মত্যাগ, আসলে আমরা ছাত্র বলতে তো যারা কলেজ হোক, ভার্সিটি হোক, মাদ্রাসা হোক, যেখানেই পড়ুক না কেন,
জি
সব জায়গায় ছাত্র।
জি,
সে কলেজে পড়ুক, তো মনে করুন যখন একটা ছাত্র একদম স্টার্ট থেকে শুরু করে, সে মক্তবে পড়ুক, স্কুলে পড়ুক, তখন যদি আমরা দেখি স্বাভাবিকভাবে যখন কোনো স্কুলে যাই তো স্কুলের মধ্যে যেখানে আবাসিক থাকে,
জি জি,
তখন ছাত্রদেরকে কিন্তু থাকার জন্য কি দেওয়া হয়, হল দেওয়া হয়। তো আমরা যারা ছাত্র আছি তো আমরা চাইলে আমরা এখানের মধ্যে এই আত্মত্যাগ দিতে পারি। কিভাবে? হলের মধ্যে কিন্তু অনেক সময় যে মনে করেন প্রতিষ্ঠানে ছাত্র আছে 100 জন, কিন্তু হলে থাকার জায়গা আছে 50 জন। এখন বাকিরা 50 জন থাকতে পারে না, তারা আশেপাশে থাকে। তো তোর মধ্যে মনে করেন আমার 50 জনের মধ্যে আমার লিস্টের মধ্যে আমার নামটা এসে গেল। এখন দেখলাম আমার থেকে প্রয়োজন আমার একটা ভাই আর একটা স্টুডেন্ট, যে এখানে থাকতে পারতেছে না, সে আবার বাইরে থাকতে পারবে না, তার এখানে থাকার প্রয়োজন। ওই
ছাত্র আর্থিকভাবে সচ্ছল, তার বাইরে থাকার মতো অ্যাবিলিটি আছে। অনেকে যারা বাইরে আছে তাদের অনেকের আর্থিকভাবে অসচ্ছল, তো সেই বিষয়টি
মানে এই লিস্টে যার নাম আসলো, মনে করেন আমার নাম আসলো, আর আমার একটা ভাই তার নাম আসেনি, আমারও প্রয়োজন তারও প্রয়োজন, কিন্তু আমার চেয়ে তার বেশি প্রয়োজন,
বেশি প্রয়োজন।
তো সেই সময় চাইলে আমি আমার সিটটা আমি ওকে দিয়ে দিতে পারি। তো এভাবে আমরা আত্মত্যাগ এটার মধ্যেও আছে। যেমন আবার মনে করেন হোস্টেলের মধ্যে আপনার যে খানার একটা বিষয় থাকে, তো অনেক জায়গায় তো বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন এভাবে সিস্টেম আছে যে লাইন ধরে ছাত্ররা
প্রায় প্রতিষ্ঠানে,
হ্যাঁ প্রতিষ্ঠানে এরকম লাইন ধরে। তো যদি এটা প্রতিষ্ঠানে বলে কথা না, প্রতিষ্ঠানে হোক বা অন্য জায়গায় হোক, ছাত্র একসাথে মিলে কোথাও গেলে স্বাভাবিকভাবে এভাবে যদি কোনো এরকম অবস্থা হয়ে যায় যে আমাদের লাইন ধরে কিছু একটা নিতে হচ্ছে, এটাও হতে পারে মার্কশিট নিচ্ছে টিচার থেকে, এটাও হতে পারে টিচার থেকে একটা কলম নিচ্ছে বা উপহার নিচ্ছে, হতে পারে। তো যখন এই লাইন ধরে ছাত্ররা, তো তখন যদি এরকম হয় আমি লাইনে আগে রয়েছি আর আমার একটা ভাই পিছনে রয়েছে, আর আমার সেই ভাইটা অসুস্থতার কারণে অথবা সে দেখলাম যে আমার থেকে একটু কি দুর্বল, যে কোনো দিক দিয়ে
দাঁড়াতে কষ্ট,
দাঁড়াতে কষ্ট হচ্ছে, যে কোনো কারণে কষ্ট হচ্ছে, তো আমি যদি তাকে আমার যে দাঁড়ানো স্থানটা তাকে আগে দিয়ে দিই, তাকে একটু হেল্প করে আগে করে দিয়ে দিই, আমারও ঠিক আছে সেই জিনিসটা আমারও দরকার, যে জিনিসের জন্য দাঁড়ালাম এরও দরকার, কিন্তু আমি আমার জায়গাটাকে আমি থেকে দিয়ে দিলাম, এটাও একটা আত্মত্যাগের
মনে করেন। যখন
মত হয়ে
পড়ার জন্য ক্লাস লাগানো হলো তখন দেখা যায় প্রায় এটা শোনাও যায় যে মেধাবী ছাত্র যারা তারা প্রথম কি
সামনে
বসতে চায়, বসেও
যায়।
আচ্ছা, তাদেরকে আবার শিক্ষকরা প্রাধান্যও দেয় যে তোমরা এখানে বসো। আচ্ছা, যারা মেধাবী নয় তারা কি পিছনে বসে। আচ্ছা, অনেকে মেধাবী নয় তারা সামনে বসতে চায়, কিন্তু দেখা যায় যে মেধাবী যারা তারা বলে না তোমরা ওখানে বসো, আমরা স্যার আমাদের থেকে পড়ানো, আমরা এখানে বসবো। অথচ হওয়া এটা উচিত ছিল যে মেধাবী যারা তারা পিছনে বসুক, যেহেতু সে তো মেধাবী, সে ক্যাচ করতে পারে, কেন সবার ধারণ ক্ষমতা এক নয়। কিন্তু এখানে কি করা হয় যে মেধাবীরা বসে যায়, তো এখানে আত্মত্যাগের বিষয় আছে। যে যদি যে মেধাবী নয় তাকে যদি আমি বসিয়ে দিলাম যে ঠিক আছে ভাই আপনি এখানে বসেন, আমি সামনে থাকলেও যা পিছনে থাকলেও তা আমি করে নিতে, আপনি এখানে বসে পড়া দেওয়ার সময়ও যারা মেধাবী তারা ইয়ে করে যে আমি প্রথমে শোনাবো, এবং যারা মেধাবী নয় খারাপ না ভালো
শোনানো,
কিন্তু অন্যকে প্রাধান্য দেয়া। একজন যখন আমার বন্ধু ছাত্র সে বলল আজকে পড়া আমি প্রথমে দেবো, না না তোর দেওয়ার দরকার না আমি দেব, তো এখানে আত্মত্যাগের বিষয় আছে। যেহেতু তার চাহিদাও আছে আমার চাহিদাও আছে, নিজের চাহিদাতে তাকে প্রাধান্য দিলাম। তো এইভাবে স্টুডেন্টদের মাঝেও ছাত্রদের মাঝেও আমাদের আমরা আত্মত্যাগের ভূমিকা রাখতে পারি।
যদি এখানে আমি এটা বলি, স্টুডেন্ট যে যেখানে থাকুক না কেন, হোক স্কুল হোক কলেজ হোক ভার্সিটি হোক মাদ্রাসা, যেখানে স্টুডেন্ট হোক না কেন, প্রত্যেক জায়গায় স্টুডেন্টরা কিছু ফেসিলিটিস পেয়ে থাকে, কিন্তু সবাই পায় না ফেসিলিটি, কেউ পায় কেউ পায় না। তো প্রয়োজন তো সবারই থাকে, যে পায় তারও থাকে, যে পায় না তারও থাকে। তো আমরা যে ফেসিলিটিস গুলো নিজে পাই, আমার যে ভাই পায়নি তার প্রয়োজন রয়েছে, তো তাকে সেই ফেসিলিটিসটা দিয়ে দেওয়া, আমার পক্ষ থেকে আমি যা পাইলাম আমি সেটা গ্রহণ না করে আমার ভাইকে সেই ফেসিলিটি আমি দিয়ে দিলাম।
গরমের দিন রুমের মধ্যে মনে বেড রাখা, অনেকে বেড ফ্যানের তলায়, অনেকে এমন সাইডে যে বাতাসও যায় না, জানালো অনেক, তখন এখানে আত্মত্যাগের বিষয় যে আমার বন্ধুকে আমি সেখানে জায়গা দিয়ে দিলাম যে তুমি এখানে আজকে ঘুমিয়ে যাও।
এমন রিয়াজে দেখা যায় যে ছাত্রদের মধ্যে আর্থিক অবস্থা দুর্বলতার কারণে তারা শুধু জ্ঞান অর্জন করার জন্য চলে এসেছে, কিন্তু আর্থিক ভাবে তেমন সাপোর্ট পায় না। তো দেখা যায় ঠিক মতো কিতাব কিনা তাদের সামর্থ্য হয় না, বা অনেকের কলম কিনা সমস্যা, পোশাকের পোশাক কিনা সমস্যা, পাশাপাশি দেখা যায় যে পোশাক পরিষ্কারের জন্য যেই উপাদান প্রয়োজন সেগুলো তাদের
সমস্যা, অনেকে কষ্ট করে পড়ালেখা করে।
তো এই ক্ষেত্রে যদি আমরা যারা ছাত্র আছে আমাদের মধ্যে যারা সচেতন, তারা যদি এইভাবে দেখে যে
স্বাবলম্বী
যে আমার তো সামর্থ্য রয়েছে, তা আমি বই কিনে নিলাম, এখন যেই ভাইটা বই কিনতে পারে না তার তো এই যে ক্লাসের পড়াগুলো পড়তে খুব কষ্ট, তো যখন ক্লাসের মধ্যে হোক ক্লাসের পরে হোক যদি এমন করা যায় যে ভাই আসো আমার বই থেকে পড়ো, এখানেও ক্লাসের মধ্যে একসাথে পড়লাম, ক্লাসের পরেও গিয়েও কি করলাম যখন আমরা এই পড়াটাকে পুনরায় পড়তে হয় ওই সময় বললাম যে ভাই আমরা একসাথে পড়বো, তখন দেখা যায় যে ওই ব্যক্তি ওই ছাত্রটি যে বই কিনতে পারলো না তার এই ক্ষেত্রে হেল্প হয়ে গেল, এবং সে কি করলো, হ্যাঁ এক বই দিয়ে দুজন পড়তে একটু কষ্ট, আর এই কষ্টটা যখন সে উপেক্ষা করে যে সে ত্যাগ স্বীকার করলো এমনি করলো, তো এটাই তো তার মহান একটি কাজ হয়ে গেল। অপরদিকে আবার কলম কিনার সামর্থ্য নেই, তো আমার একটি কলম আছে, তো কি করলাম একটি তাকে দিয়ে দিলাম। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে দেখা যায় ছাত্রদের মাঝেও তাদের জ্ঞান অর্জনে সহযোগিতা হবে, পাশাপাশি এই ক্ষেত্রে আমাদের ইসার করার একটা
যারা নিজের বন্ধুর খবরাখবর রাখে। কিতাবে বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের বন্ধুর দরজার মধ্যে কড়াঘাত করল, তো তিনি যখন বের হলেন তখন সে বলল যে আমি আপনার দ্বারে এসেছি যে আমার 400 দিরহাম ঋণ রয়েছে। তো তিনি কি করলেন, 400 দিরহাম তাকে কি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। এখন স্ত্রী তাকে বললেন যখন আপনার নিজের প্রয়োজন ছিল আর দিতে গিয়ে আপনার যদি দুঃখ আপনি পেলেন, ব্যথা পেলেন,
তখন দিলেন কেন,
তখন তিনি বললেন আমি এই জন্য কাঁদিনি যে আমাকে তাকে দিতে হলো, আমি এই জন্য কাঁদলাম আমি কেমন বন্ধু যে আমি নিজের বন্ধুর খবর রাখিনি,
তার এই অবস্থা,
সে তার এই অবস্থা, এবং বাধ্য হয়ে সে আমার দুয়ারে চলে আসলো, আমি কেমন বন্ধু,
কেন আসতে হলো আমাকে,
কেন আসতে হলো
বলতে হলো যে আমার এটা প্রয়োজন।
তো এই জিনিসটি আসলে দরকার, যা পূর্বেকার মুসলমানদের মাঝে পাওয়া যেত, এখনো আছে, নাই বললে হবে না, এখনো আছে যারা করে, তো আলহামদুলিল্লাহ তাদের মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। তো আমরাও যারা আজকে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ যারা আজকে অনুষ্ঠান দেখছেন, আমরাও খেয়াল করি, এটা খেয়ালের বিষয়, যেহেতু ইসলামের আলো আমাদের মাঝে চলে এসেছে, ইসলামের আলো আছে, আলো নিতে হবে, ইসলামের আলো দ্বারা নিজের অন্তরকে নিজের জীবনকে আলোকিত করতে হবে, আর এই এক একটি বিষয়, এই যে গুণ, আত্মত্যাগের যে গুণ, এই গুণ দ্বারা নিজেকে আলোকিত করতে হবে। তো আমরা নিজের জীবনের মধ্যে, দৈনন্দিন কাজের মধ্যে, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজকর্ম করি, সেখানে আমরা খেয়াল করি যে আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজনের মধ্যে কার কি প্রয়োজন, কার কি চাহিদা, যা আমার চাহিদা থেকে সে চাহিদাকে প্রাধান্য আমি দিতে পারি, তার চাহিদাকে পূরণ করতে পারি, সেদিকে যদি আমরা মনোযোগ দিই না, খেয়াল করি, তাহলে ইনশাল্লাহ অনেক সমস্যা সমাধান এমনিতে বের হয়ে যাবে ইনশাল্লাহ।
আর বাস্তবিক পক্ষে আপনি বললেন আমরা তো শ্রবণ করলাম, তো আসলে মুসলমানদের এমনই হওয়া উচিত, আর পূর্বের যুগের মুসলমানদের মধ্যে কিন্তু এটা বেশি ছিল। তো যেহেতু মুসলমানদের বৈশিষ্ট্য চলে এসেছে, একটি ঘটনা খুবই চমৎকার, আমরা হয়তো বা অনেকবার শুনেছি, তারপরও এই ঘটনাটি থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমরা শ্রবণ করি যে মুসলমানদের আসলে মুসলমান কেমন আত্মত্যাগী হয়ে থাকে, পূর্বের মুসলমান কেমন ছিল আত্মত্যাগী, এই বিষয়ে আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা মাওলানা জিয়াউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তুর্কি আমলে মদিনা মুনাওয়ারাতে বসবাস শুরু করে দিয়েছিলেন। তার ইন্তেকাল জিলহজ মাসের 3 তারিখ 1401 হিজরি সনে মদিনা মুনাওয়ারাতে হয়েছে এবং জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। তো তার এর বরকতময় দরবারে আরজ করা হলো, হুজুর, সর্বপ্রথম যখন আপনি মদিনা শরীফে তশরিফ এনেছেন তখনকার মুসলমানদের অবস্থা কেমন ছিল? তিনি বললেন, এক অর্থাৎ মুসলমানদের অবস্থা কেমন ছিল সেই বিষয়ে তিনি বললেন, এক সম্পদশালী ব্যক্তি মদিনা মুনাওয়ারাতে যে দরিদ্ররা ছিল তাদের মাঝে প্রচুর পরিমাণে কাপড় বন্টন করার ইচ্ছা করেছিল। অতএব এ উদ্দেশ্যে এক কাপড় ব্যবসায়ীকে বললেন, অমুক কাপড় হতে আমার এত পরিমাণ কাপড় প্রয়োজন। ব্যবসায়ী বলল, আপনার চাহিদা পরিমাণ কাপড় আমার কাছে রয়েছে, তবে আপনি দয়া করে আমার সামনে যে দোকানদার রয়েছে তার থেকে ক্রয় করুন, আমার সামনে যে দোকানদার রয়েছে তার থেকে ক্রয় করুন। তখন তিনি বললেন, এ কারণটা কি? বললেন যে আলহামদুলিল্লাহ, আজ আমার বেচাকেনা ভালো হয়েছে, আমার আজ বেচাকেনা ভালো হয়েছে, আমার যে ভাই আছে সামনে দোকানদার তার কাছে তার আজকে তেমন বেচাকেনা হয়নি, তো যদিও আমার কাস্টমার প্রয়োজন, আমার বেচা কেনার প্রয়োজন, কিন্তু আমার ভাইয়ের যেহেতু আমার থেকে কম বেচা কেনা হয়েছে, তো আমার ইচ্ছা এই কাপড়গুলো আপনি তার থেকে নিন।
এর দ্বারা বোঝা যায় একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর প্রতি আত্মত্যাগের ভূমিকা রাখতে পারে।
বর্তমান সময়ে তো এই যে বৈশিষ্ট্য এটা যদিও বিরল, কিন্তু হতে পারে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, কিন্তু অনেক জায়গায় রয়েছে যে ব্যবসায়ী তার দোকানের মধ্যে তার কোয়ালিটি ভালো হওয়ার কারণে বা যে কোনো কারণে কাস্টমার অনেক ভিড়, আর পাশাপাশি অন্য যে দোকান রয়েছে তো সেটার মধ্যে ভিড় নেই, তা আমরা যদি সেই ব্যবসায়ীদের মধ্যে, সেই মুসলমানদের মধ্যে যদি আত্মত্যাগের এই বাস্তব ঘটনাটা আমরা বাস্তব এর সার্থকতা ফুটিয়ে তুলতে চাই, তাহলে আমাদের উচিত যে আমাদের এমন বলা যে মাঝে মাঝে কি কিছু কাস্টমারকে অপর দোকানে পাঠিয়ে দেওয়া, যে আমার মুসলমান ভাই আপনি তার থেকে ক্রয় করুন।
আর মনোহর ভাই, এই পরিবেশটা যদি কোনো বাজারে হয়ে যায়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে যায়, তাহলে মনে করেন পরস্পরের মধ্যে কেমন মিল মহব্বত হবে। আজকে একজন দোকানদার অন্য দোকানদার এর ব্যাপারে যে মন্দ ধারণা করে বসে, এই জিনিসটাও চলে যাবে। এবং এই আত্মত্যাগের মাধ্যমে যে পূর্বে বললাম অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যে একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর যে আপনার শত্রু হয়ে যায়, কিসের কারণে হয়ে যায়, এর পিছনে অনেক কারণ রয়েছে।
জি,
কারণ যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে আত্মত্যাগ, তো সেটাকে ধরে রাখি, তো এটারও সমাধান আত্মত্যাগ। যদি আমি কারো মালকে খারাপ যদি না বলি, কারো আপনার জিনিসপত্রকে খারাপ যদি না বলি, কোন দোকানদারকে যদি আমি কোন তার ব্যাপারে মন্দ ধারণা যদি না রাখি, এবং তার ব্যাপারে যদি আমি আত্মত্যাগের ভূমিকা যদি রাখি, তাহলে পরস্পরের মধ্যে অবশ্যই মিল মহব্বত হবে। যেভাবে আমি আজকে অন্যকে খেয়াল করলাম, সেও একদিন আমাকে খেয়াল করবে। আর এই যে মনোমালিন্য এটাও চলে যাবে এবং একটি বাজারের মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে।
ইয়াস ভাই, এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে এটা বাস্তবতা এখন নেই এমন নয়। আমি একটি বিষয়ে আমার মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে আমি একটি জায়গায় গেলাম, তো আমার ব্যাগ প্রয়োজন, তো ব্যাগ প্রয়োজন, তো ওই ব্যক্তির কাছে যাদের কাছে ব্যাগ চাইলাম আছে ব্যাগ, কিন্তু তারপরও সে কি করলো, দেখলো যে তার আমার যে ব্যাগ প্রয়োজন সেটা তার কাছে সে উত্তম মনে করলো না। সে বললো ভাই আপনি ওই দোকানটা যান পাবেন। আমি তার কথা শুনে ওই অপর একটি দোকানে গেলাম, ওই ব্যক্তি আমার কথা শুনে বললো ভাই আপনি ওই দোকানটা যান, সেও আরেক দোকানে পাঠালো। তো ওই দোকানে আমি গেলাম, গিয়ে দেখলাম ওই দোকানে অনেক ব্যাগ আছে। তারপর সে বললো ভাই এই ব্যাগটা আপনি এই যে আমার পাশে অপোজিটে ওই দোকানটা ওই দোকানে পাবেন ভালো। আমি কি করলাম, সে ওই দোকানে গেলাম, যাওয়ার পরে সেখান থেকে আমি ব্যাগ নিলাম, দেখলাম যে এই কোয়ালিটির ব্যাগ আসলে এই প্রত্যেকটা দোকানের মধ্যে আছে। কিন্তু তাদের মনোভাব কেমন ছিল, যে হতে পারে সে যে ব্যাগটা চাচ্ছে এটা ভালো, উত্তম থেকে উত্তম আমরা ব্যাগ দিতে পারবে। তো আসলে বাস্তবিক পক্ষে যে এই আমাদের যে মুসলমানদের মধ্যে এই বৈশিষ্ট্য নেই সেটা বলা চলবে না, আছে আলহামদুলিল্লাহ, কিন্তু
অনেকে হয়তো আমরা আজকে আত্মত্যাগ ইসার একটা বিষয় রয়েছে, হয়তো মাদ্রাসার দর্শকদের আজকে অনেকে একটা প্রথম জানবেন, এরকম হতে পারে, অনেক মাদ্রাসার দর্শক এরকম থাকতে পারে। আচ্ছা, এটাও একটা বিষয় রয়েছে
আমার নাম মোহাম্মদ আলী, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি জানতে চাচ্ছি ঘরে কিভাবে আত্মত্যাগের চর্চা করা যায়। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দ্বিতীয় কল চালিয়ে দিন।
আমার নাম মেহেদি হাসান, আমার বাড়ি সৈয়দপুর। আমি বলতে চাচ্ছি বাজারে দোকানে অনেক সময় ভিড় থাকে, এসব জায়গায় দেখা যায় অনেক বৃদ্ধ লোক বাজারে আসে, কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রতি খুবই দয়া হয়, মনে চায় নিজের কাজ না করে তাদের কাজগুলো আগে করে দিতে। তো আমাকে এমন কোন আত্মত্যাগের ঘটনা শুনিয়ে দিন যাতে এই ক্ষেত্রে আমার উৎসাহ বাড়ে।
মাশাআল্লাহ, আমাদের দর্শকদেরও ঘরের মধ্যে ইসারের জজবা কিভাবে তৈরি করা যায়, ঘরেও কিভাবে আত্মত্যাগের সার্থক বহি ঘটানো যায়, সার্থকতা ঘটানো যায়, এই বিষয়ে জানতে চেয়েছে। আর পাশাপাশি আমাদের এই ভাই বলল যে বাজারে যখন যাওয়া হয় তখন তার অনেক সময় বৃদ্ধরা, যেটা পূর্বে আমরা আলোচনা করেছি কিছুটা, যে অনেক সময় বৃদ্ধ থাকে, যে দেখা যায় তার হাতে ব্যাগ থাকে, সে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো এই বিষয়ে তার খুব দয়া হয়, মায়া হয়, মনে চায় তার আত্মত্যাগী হতে, অর্থাৎ সেখানেও তাদের উপকার করা। তো সে এমন কোন ঘটনা শুনতে চেয়েছে তো যেটার মাধ্যমে তার আত্মত্যাগের প্রতি আরো বেশি সে অনুপ্রাণিত হতে পারে। তো প্রথমে যদি ঘরের যে বিষয়টা একটু আরেকটু বিস্তারিত বলতেন আর কি।
বাইরের লোকদের থেকে তো আমরা অনেক সময় লাজের শরমে আত্মত্যাগের ভূমিকা রেখে দিই,
জি,
কিন্তু ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় এই জিনিসের খেয়াল থাকে। তো আমি পূর্বে বলেছি বড় ভাই ছোট ভাইয়ের যে উদাহরণ দিলাম,
যে
তো ঘরের মধ্যেও মা বাবা নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আত্মত্যাগের যে বৈশিষ্ট্যের মধ্যে নিজের সন্তানদেরকে আনার জন্য যখন মনে করেন খেতে বসে, তখন খেতে বসার সময় অনেক সময় আমাদের খাওয়ার যে আয়োজন হয় ওই আয়োজনের মধ্যে যদি দেখা যায় যে মনে করেন উদাহরণস্বরূপ এখন তরকারির মধ্যে গোস্ত রান্না করা হলো, এখন আমারও চাহিদা গোস্ত খাওয়ার, তো এখন সন্তানদেরকে শেখানোর জন্য গোস্ত সন্তানকে দিয়ে দিলে, মা বাবা এরকমই করে প্রায় বড় ভাইকে শিখে দিলেন যে তুমি তাকে দিয়ে দাও, তো প্র্যাকটিক্যাল ভাবেও করে দেখালেন, তো এভাবে পরিবেশ ঘরের মধ্যে আত্মত্যাগের ইয়ে হবে। আচ্ছা, এমনি ভাবে বড় ভাই কোনো জিনিস যদি নিয়ে আসে, নিজের প্রয়োজনীয় জিনিস, মনে করেন কোনো কাপড় নিজে পছন্দ করে নিয়ে আসলো, নিয়ে আসার পর সে কাপড় তার প্রয়োজন,
অনেক সময় দেখা যায় এক ভাই বড় কিন্তু ছোট ভাইও বড় হয়ে গেছে, সমান প্রায় বয়সে যদিও পার্থক্য কিন্তু
দেখতে
দেখতে সমান
সমান,
এক সময় বড় ভাই পছন্দ করে নিয়ে আসলো, তো দেখলাম সেই পোশাকটা ছোট ভাইয়ের শরীরে লেগে
ছোট ভাইকে দিয়ে দিল, ছোট ভাই কিছু নিয়ে আসলো, কোন জিনিস নিয়ে আসলো যা বড় ভাই দেখে পছন্দ করলো, তো ছোট ভাই অনুভব যদি করে যে আমার ভাইয়ের মনে হয় এটা প্রয়োজন, তো ছোট ভাইও দিতে পারে, তাহলে এভাবে ইনশাল্লাহ ঘরের মধ্যে নিজেদের মধ্যে মিল মহব্বত হবে। এমনি ভাবে বড় ভাই যদি মনে করেন ধন সম্পদ রয়েছে, ছোট ভাই গরিব দরিদ্র, তো এটা নয় যে রমজান আসলে জাকাত বের করলে দিব, এরকম না, এমনি ভাবেও তাকে হেল্প করতে পারে। জায়গা জমিন রয়েছে, সে আপনার আরামে দিন অতিবাহিত করছে, ছোট ভাই বা বড় বোন বা ভাই বোনের মধ্যে যারাই দরিদ্র গরিব, তাদের দিন অতিবাহিত করতে কষ্ট হচ্ছে, তাদের খবর রেখে নিজের ঘরের মধ্যে রুম দিয়ে দিলেন, জায়গা তাকে দান করে দিলেন, তো এভাবে ইনশাল্লাহ নিজের ভাইদের বা বোনদের অন্তরে নিজের জায়গা করে নিতে পারবে।
আর এমন অনেক সময় দেখা যায় যেমন রোজার দিন, ওই সময় সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যে আইটেম হয়, তো প্রত্যেকের একটা ধ্যান ধারণা থাকে যে বাস এই শরবত দিয়ে আমাকে ইফতার করতে হবে, এই খাবার আমার খেতে হবে, বা এই জিনিসটা আমার খুবই প্রয়োজন, সারাদিন আমি পিপা শব্দ ছিলাম, এখন আমার এটা প্রয়োজন, তো এমন সময় দেখা যায় ভিক্ষুক আসতে পারে, বা এমন সময় দেখা যায় যে আমি তো নিয়ে বসলাম, আসলে এই জিনিসটাকে আমার থেকে আরো প্রয়োজন বেশি কিনা, তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তো দেখা যাবে যে আমাদের ঘরের মধ্যে আর বিশেষ করে খাবারের যে বিষয়টা, এই বিষয়ের ক্ষেত্রে আমাদের একটু বেশি মানে ঘাটতি দেখা যায়, তো এই ক্ষেত্রে আমাদের বেশি আত্মত্যাগী হতে হবে। যে খাবারের বিষয় দেখা যায় অনেক সময় বাইরে থেকে খাবার আসে, তো দেখা যায় যেই খাবার এসেছে সেটা আমারই খুবই প্রিয়, তা আমি কি করলাম ফ্রিজে রাখা আছে বা যেখানে রাখা আছে আমি খেয়ে নিলাম, আর বাকি যে সদস্য আছে, ছোট ভাই আছে, মা আছে, বাবা আছে, দাদা দাদি, তাদের কথা আমার স্মরণে নেই, কেন আমার খাবারটা প্রিয়, তো সেই ক্ষেত্রে যদি আমার ওইটা খেয়াল থাকে যে আমার প্রিয়, এই প্রিয় জিনিসটা কি অন্যের জন্য অন্যের তো প্রিয় হতে পারে, তো তাদের জন্য কি আমি বেশি অংশ রেখে দিব, তো এইভাবে দেখা যায় আমরা যদি পরিবারের মধ্যে খাবার এবং বিভিন্ন বিষয়ে পোশাক এবং থাকার জায়গা, অনেক সময় দেখা যায় অনেকের ঘরে কামরা কম, সদস্য অনেক বেশি, তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাস বড় ভাই তো এক কামরা নিয়ে আছে, তারপর ছোট ভাই, এভাবে বাপ মা শরীরে অনেক বিধানও আছে যে সন্তান বড় হলে কতটুকু বড় হলে কিভাবে হলে তাদেরকে আলাদা করতে হবে বিছানা, তো এইভাবে দেখা যায় অনেক
ভাই। এখানে একটা জিনিস অ্যাড করব যে যেহেতু এখানে ঘরের বিষয় অর্থাৎ ঘরে আত্মত্যাগের বিষয় আসছে, তো আমরা দেখি এমন কোন ঘর নেই স্বাভাবিকভাবে যেগুলো বিল্ডিং, এছাড়া যদি দেখি স্বাভাবিকভাবে এখন বিল্ডিংও আসে ফকির এসে যায় না, যারা মোহতাজ মুখাপেক্ষী কোনো কিছুর এরা এসে যায়, তো এ শুধু এটা এ জমানায় না, বরং সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিন্তু আসতো, তো যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা তাদের কাছে যখন ভিক্ষুক আসতো তারা কিভাবে করতেন, এ সম্পর্কে একটা আমরা ঘটনা শ্রবণ করি। একবার ইমাম হাসান ও ইমাম হুসাইন,
আমার দ্বিতীয় ভাই যে প্রশ্ন করেছিল তিন নম্বর প্রশ্ন, এর মধ্যে যে ঘটনা শুনতে চেয়েছিল যে আত্মত্যাগে তারও যাদের জজবা সৃষ্টি হয়, তাই ঘটনা শুনলে তারও ইনশাল্লাহ আত্মত্যাগে জজবা সৃষ্টি হয়।
ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে একবার অসুস্থ হয়ে পড়লেন, তো তখন আমিরুল মুমিনীন হযরত মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়্যিদাতানা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর খাদিমা হযরত সাইয়্যিদানা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই শাহজাদা অর্থাৎ উভয় শাহজাদা এর সুস্থতা লাভের উদ্দেশ্যে রোজার মান্নাত করলেন। তো তারা যখন রোজার মান্নাত করলেন, তিনটা রোজার মান্নাত করলেন, অতঃপর আল্লাহ তাআলা উভয় শাহজাদাকে যখন সুস্থতা দান করলেন তখন তিনটি রোজা রাখা হলো। তো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সা গমান দেন, তিন সা গমান কতটুকু হবে, তো প্রতিদিন এক সা করে, মানে একদিন রোজা রাখতো, এক সা করে গম এগুলোকে রান্না করা হতো, এক সা করে তিন দিন তিন সা। তো যখন ইফতারের সময় হতো তখন তিন রোজাদারের সামনে রুটি রাখা হতো। তো তখন কি হলো, একদিন মিসকিন, একদিন এতিম এবং একদিন একটা কয়েদি দরজায় হাজির হয়ে যায় আর রুটি ভিক্ষা চেয়ে বসে। কখন? ঠিক ইফতারের সময়।
ইফতারের সময়,
ইফতারের সময় রুটি তৈরি করে রুটি নিয়ে বসছে ইফতার করতে,
সারাদিন পিপাসা,
সারাদিন পিপাসা
উদার্ত এই সময়।
আর সেই মুহূর্তে,
সেই মুহূর্তে
এসে একদিন আসলো মিসকিন, একদিন আসলো ইয়েতিম, আরেকদিন কয়েদি। তো এই অবস্থায় তিন দিনই সব রুটি ওই সকল ভিক্ষুকদেরকে তারা দিয়ে দেয় আর শুধুমাত্র পানি দ্বারা ইফতার করে পরবর্তী রোজা তারা রাখে। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ঘটনাকে, এত আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন, কোরআনে কারিমে খুব সুন্দর করে এবং বয়ান করেছেন। কোরআনে কারিমে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা
এর ঘটনা, এই আত্মত্যাগের ঘটনার কারণে আল্লাহ তাবারাকা
আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ লাগাছে। কেমন পছন্দনীয় আল্লাহ তাআলার দরবারে, এটা কেমন মকবুল এই আত্মত্যাগের কাজটা, যে কাজটা হওয়ার কারণে আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে পর্যন্ত বয়ান করেছেন।
তিনও দিন তারা তাদেরকে যারা চেয়েছিল তাদেরকে দান করে দিয়ে তারা পানি দিয়ে রোজা রাখলো,
পানি দিয়ে রোজা রাখলো। তো এভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। কানজুল ইমান শরীফ থেকে অনুবাদ। এবং আহার করাই তার ভালোবাসাই, এবং আহার করাই তার ভালোবাসার উপর মিসকিন, ইয়েতিম ও বন্দীকে, ঠিক যেভাবে মিসকিন দিয়ে এতিমকে বন্দীকে যেভাবে করেছে ঠিক এদের কথাগুলো আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে পাকে এনেছে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদেরকে বলে আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার প্রদান করেছি, তোমাদের নিকট থেকে কোনো বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না। তো আল্লাহ তাআলা এই আত্মত্যাগ এই আমলটাকে কেমন পছন্দ করেন,
এটা কতটুকু মানে আত্মত্যাগ এর মানে কি বলবো, এটা যে তিনও দিন যে রোজা রাখা, রোজা রাখার পরে তৃষ্ণার্ত ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও এটা দান করে দেওয়া, অথচ এই সময় যদি আমাদের ভিক্ষুক আসে তো হতে পারে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ই হতে পারে, কিন্তু তাদের সেই মহান এই দৃষ্টান্তর কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াতে কারিমা নাযিল
করেন। আত্মত্যাগ তো বলাই হয়েছে ওই বিষয়কে, নিজের প্রয়োজনীয় নিজের চাহিদাকে অন্যের চাহিদার
উপর প্রাধান্য দেওয়া,
প্রাধান্য দেয়া। তো নিজের চাহিদার উপর অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়, এটাই হচ্ছে আত্মত্যাগ। এখন আমার প্রয়োজন নেই, চাহিদা নেই, আমি কাউকে দিয়ে দিলাম, এটা আত্মত্যাগ হবে না। নিজের প্রয়োজন আছে,
ওটা দান হয়ে যাবে।
হ্যাঁ, ওটা দান হয়ে যাবে। আত্মত্যাগ সেটাই হবে যে নিজের প্রয়োজন, অপর ভাইয়ের প্রয়োজন, এখন নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিলাম, সেটা দান করে দিলাম, তাকে দিয়ে দিলাম।
মানুষের প্রয়োজন, প্রয়োজনবিহীন কিছু কাউকে দেওয়া এটা হচ্ছে দান। কিন্তু একটা জিনিস আমার প্রয়োজন, আবার আরেকজনের প্রয়োজন, আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আরেকজনকে দেওয়া এটা হচ্ছে ইসার। আর বলছে ইসার অর্থাৎ আত্মত্যাগ, অন্যকে এরকম দেওয়া, এটা বলতেছে এমন একটি দান, দানের একেবারে সর্বোচ্চ, একেবারে সর্বোচ্চ মান যেটা দান আছে দানের মধ্যে, এটা হচ্ছে সেরকম দান, সাধারণ দান না, এটা অসাধারণ দান বলা যায়।
তো আমরা শুনছিলাম আত্মত্যাগের বিষয়ে, ইনশাআল্লাহ আরো শুনবো। আমরা কিছু কল নিয়ে নিই, আমাদের মাদানী চ্যানেলের দর্শক এ বিষয়ে কি মন্তব্য করে আমরা শুনি, যে কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জাবেদ হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। আমি জানতে চাচ্ছি যে মাদানী কাফেলায় ইসার কিভাবে করা যায়, আর আমির আহলে সুন্নতের মাদানী কাফেলায় ইসার করার কোন ঘটনা থাকলে বলুন। আসসালামু আলাইকুম।
জি, নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম রবিউল ইসলাম, আমার বাড়ি জয়পুরহাট। আমার প্রশ্ন হলো যে আমরা বন্ধু মহলে কিভাবে ইফতার করতে পারি, দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি বন্ধু মহলে স্যার, নেক্সট কল।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম ফয়জুর রহমান, আমি মাদানী চ্যানেল প্রায় দেখি। আল্লাহর ঘর মসজিদেও কি ইফতার করার কোনো সুযোগ আছে, এই ব্যাপারে আমাকে একটু জানাবেন।
আমি জানতে চাচ্ছি যে পরিবহন, রাস্তাঘাট এবং কোন কাজে লাইন ধরলে সেখানে কিভাবে ইফতার করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফোন কলস এসেছে তো, এর মধ্যে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে, তো আপনারা প্রস্তুত হয়ে যান উত্তর দেওয়ার জন্য। আর প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আর আমাদের দেখা যায় যে আমাদের জীবনে বিভিন্ন দিক নিয়ে তো আমাদের জীবনটা, আর এই বিভিন্ন দিকের মধ্যে যদি আমরা আত্মত্যাগের বাস্তব ঘট আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো প্রথমে যে বিষয়টা, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় কিভাবে আত্মত্যাগের চর্চা করা যায় এবং সেখানে সেই বিষয়ে আমির আলে সুন্নাত, আজকে দাওয়াতে ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আমির আলে সুন্নাত, তার বদলতে সারা দুনিয়ায় দাওয়াতে ইসলামী পয়গাম পৌঁছে গেছে। তো কিভাবে মাদানী কাফেলা আত্মত্যাগের চর্চা করা যায় সে বিষয়ে একটু আমাদের বলুন।
আমাদের অনুষ্ঠান তো প্রশ্ন উত্তরের না, তারপরে যেহেতু আমরা প্রাসঙ্গিক যে কলস এর আমরা জবাব দিচ্ছি, তো আমির আলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার আত্মত্যাগের বরকত আছে আজকে দাওয়াত ইসলামী 200 রাষ্ট্রের মধ্যে পৌঁছে গিয়ে।
আলহামদুলিল্লাহ।
আমির আলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার জীবনীতে আসছে, উনি প্রায় যখন দাওয়াত ইসলামীর মাদানী কাজ যখন প্রাথমিক পর্যায়ে যখন শুরু করেছিলেন 1981 সনে, দাওয়াত ইসলামীর মাদানী কাজ শুরু হয়েছে, তো আমির আলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার জীবনীতে আসছে। যেহেতু ওই সময় মাদানী কাফলার পরিভাষা ছিল না, একাই সফর করতেন বা দুইজন তিনজনকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বয়ান করতেন, তো এমনও আসছে যে তিনি বাসায় ফিরবেন বাসায় করে, তো যা ভাড়া তো অন্য ইসলামী ভাইকে সেটা দিয়ে চা খাওয়াই দিতেন, নাস্তা করিয়ে দিতেন,
অথচ নিজের প্রয়োজন বাসা যাওয়ার জন্য।
হ্যাঁ, বাসা যাওয়ার জন্য।
আল্লাহু আকবার।
তো দেখা যেত তিনি মাইলের পর মাইল পথ হেঁটে নিজের বাসায় যেতেন, বা অনেক সময় ফুটপাতেও মধ্যেও তিনি আরাম করেছেন, দেরি হয়ে গিয়েছে রাত কাটিয়ে দিতেন, খানা খেতে বসলেন, যারা সঙ্গী ছিল এদেরকে খাওয়া দিতেন। আজও আমির আলে সুন্নাত যখন খেতে বসেন, তো তিনি তো ফয়জানে মদিনাতে যে সবার জন্য খাবারের তৈরি হয় সেই খানাটি খানা নিজের ঘরে বা খাদিম যে নিয়ে আসে বাইরে থেকে সেটাই খান, কিন্তু খেতে যখন বসেন নিজের থালা থেকে খাওয়া অন্যান্য ইসলামী ভাইয়ের থালার মধ্যে রেখে দেন, বা নিজের হাত দিয়ে অন্যান্য ইসলামী ভাইকে খাওয়ায় দেন। তো এই যে আত্মত্যাগ আমির আলে সুন্নাতের, আলহামদুলিল্লাহ।
এমন শোনা গেছে রিয়াজ ভাই যে মাদানী কাফেলা ইসলামী এবং মাদানী কাফেলার সফরত অবস্থা আমির আলে সুন্নাত যে দেখা যায় বাসের মধ্যে লং জার্নি, এর মধ্যে একটা বাসের সিটের জন্য কিন্তু অনেক মানুষের মানে এটার প্রতি মানুষ ই করে যে কিভাবে একটা ভালো সিট মিলে যায়, কিভাবে উত্তম সিট মিলে যায়। আমরা 10 জন 12 জন
সবাই আগ্রহী হয়ে থাকে।
তো এই ক্ষেত্রে যেটা শুনেছি যে আমির আলে সুন্নাত যখন মাদানী কাফেলা সফর করতেন, তখন তখন অন্য সুরাকা যারা ছিল ইসলামী ভাইদেরকে সে সিটের মধ্যে বসে কখনো কখনো জায়গা নেই পেলে সে জমিনের মধ্যে বসে বাসে বাসে যেতে, অথচ এটা আমাদের জন্য কল্পনার বাইরে। যার নেতৃত্বে সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছে, তার অবস্থা এমন যে তিনি বাসের সিটের মধ্যে না বসে, পরিবহনের সিটে না বসে সে জমিনে বসে যায়।
যেমন কেমন একটা মহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করার যে আমির আলে সুন্নাতের যে একটা জজবা,
জি,
যে নিজের আইডিয়াল বানিয়েছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, তো তিনি নিজের জীবনে প্রতিটি সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করে থাকেন। তো আমির আলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার জীবনীতে এটাও পাওয়া যায়, নতুন চাদর আসলো কোন ইসলামী ভাই চাহিদা পেশ করলো, চাদর দিয়ে দিলেন, কাপড় দিয়ে দিলেন, আজ পর্যন্ত দেখা যায় কাউকে চাদর গিফট দিয়ে দেন, মনে করেন ওনার কাছে খালি হাতে মানুষ যায়, কিন্তু খালি হাতে ফিরে আসে না। একটি কলম হলেও তাকে দান করে থাকে। বাস্তবে এটা বর্তমানেও, যেহেতু আমির আলী সুন্দর দামত বরকাতুল আলিয়াকে আমি 1997 সনে যখন মোলাকাত করার সৌভাগ্য অর্জন করলাম, তখন দেখলাম লাইনের পর লাইন ধরে মানুষ কি দাঁড়িয়ে আছে। তো কেউ না কেউ ওই সময় গিফট নিয়ে আসতো, আমির আলী সুন্নাত অনেকে গিফট কবুল করতেন, সুন্নাত আছে, কিন্তু ওই জিনিসটি আবার কি অন্য দিয়ে দিতেন। তারপরে কেউ খালি হাতে আসতো, তাকে কিছু না কিছু আতর হলেও তাকে দিতেন, রিসালা দিতেন, অর্থাৎ খালি হাতে আসতো কিন্তু খালি হাতে ফিরে যেত না। এই যে উত্তম আখলাকের একটি বৈশিষ্ট্য আত্মত্যাগ, প্রয়োজনীয় জিনিসও দান করে দিতে।
আমাদের জানা নেই যে এমন চ্যানেল, ইসলামিক চ্যানেল আর আছে কিনা।
মুনাব্বর ভাই, যারা দিনের তাবলীগ করে না, তাবলীগ দিনের প্রচার প্রসারের কাজে যারা নিয়োজিত, তাদের ভিতরে আত্মত্যাগের ভূমিকা কিন্তু একান্ত প্রয়োজন। আমরা যারা দাওয়াত ইসলামের মোবাল্লিগ, যারা দাওয়াত ইসলামের কাজের মধ্যে রয়েছি, তো আমাদের ভিতরেও এই জিনিসটা থাকা অত্যন্ত জরুরি। এই জিনিসটি মানুষকে আকৃষ্ট করে, আর আকৃষ্ট যখন করে তখন তাকে নেকির দাওয়াত দেওয়া একেবারে সহজ হয়ে যায়। যে আমির আলী সুন্নাত দামত বরকাতুল আলিয়া করে দেখিয়েছেন, লোকের আকৃষ্ট হয়েছে, তাদেরকে কি নামাজি বানিয়ে দিলেন, গুনাহ থেকে তওবা করিয়ে দিলেন। তো যারা দিনের দায়ী হয়, দাওয়াত দাতা হয়, তার ভিতরে এই জিনিসটা, এই গুণটা থাকা অত্যন্ত জরুরি।
আমাদের আমির আলী সুন্নাতের আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ পরিবহনের যে ইশারের যে বিষয়টা সেটা চলে আসলো, যে আমির আলী সুন্নাত খুদ নিজে নিচে বসে জায়গা ছেড়ে দিয়ে অন্যকে, তা আমরা যদি পরিবহনের মধ্যে এই কাজটা করি যে অনেক বৃদ্ধ দাঁড়িয়ে থাকে বা অনেক ব্যক্তি রয়েছে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো দেখা যায় আমাদের এখানে তো এইভাবে দাঁড়িয়ে থাকে, তা আমরা তো আরামে ছিটে বসা আছে, যদি আমরা কি করি, অনেক সময় অল্প জায়গা হলে তো ঠিক আছে, অনেক সময় প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় লং জার্নি, মানুষ দাঁড়িয়ে থাকে, ঈদের সময় বা বিভিন্ন সময় ভিড় থাকে, তো এই সময় মানুষ যেতে হয়, তো এই সময় যদি আমরা একটু খেয়াল করে আত্মত্যাগী হই, ইশার করে দিই জায়গাটা, তো এই মহান কাজটি করার মাধ্যমে দেখা তার অন্তর খুশি হবে, তার থেকে দোয়া পাবো, হতে পারে এই উসিলা আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে।
আচ্ছা, এখানে একটা আরেক বিষয় নয়, মনে করেন অনেক যুবকও এমন আছে, দেখতেই দুর্বল মনে হচ্ছে, যে অসুস্থ বেচারা, রড ধরে আছে, পড়ে যেতে পারে, তো কিছুক্ষণ আমি বসলাম, তাকে বসিয়ে দিলাম, বা যাকে বসানো হলো সেও খেয়াল করে যে আমার এক ভাই আমাকে বসিয়ে কি করলো, নিজে দাঁড়িয়ে গেল, কষ্টের শিকার হলো, তাকে দিয়ে
করতে পারে।
তো এভাবে যদি আদান প্রদান করে ইনশাল্লাহ, তাহলে একটা পরিবেশ সৃষ্টি হবে ইনশাল্লাহ।
আমাদের আরাফাত ভাইকে যাব, মসজিদের মধ্যে কিভাবে ইশার করা যায়, এই ক্ষেত্রে কোনো ইশার করার সুযোগ আছে কিনা, এই বিষয়ে আমাদের ইসলাম ভাই জানতে চেয়েছে।
আসলে যদি আমরা দেখি মসজিদের মধ্যে, যে স্বাভাবিকভাবে সবসময় তো একই অবস্থা থাকে না, অনেক সময় গরম থাকে, অনেক সময় ঠান্ডা থাকে, তো অনেক সময় হয় কি, আমরা
তো এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ বলতে পারবো না, কিছুটা ধারণা দিতে পারবো,
কিছুটা ধারণাই সেই বিষয়ে বলছি, যে মনে করুন আপনার পরিস্থিতি এরকম যে
নামাজে দাঁড়ালাম,
আপনি মনে করেন গিয়ে একটা স্থান পেলেন, আপনি যেখানে স্থান পেলেন সেখানে মনে করুন জায়গাটা ঠান্ডা আরামদায়ক, তো দেখলেন পাকার নিচে স্থান পেলেন, আপনি আরামদায়ক পেলেন, তো পরবর্তী দেখলেন আপনার আরেক ভাই আসছে, এসে সেই ভাইয়ের কিন্তু আরাম প্রয়োজন। মনে করেন অনেক সময় হয়ে থাকে কি, আমাদের এখানে অনেক ইসলামী ভাইয়ের একটু শারীরিক অবস্থা এরকম থাকে, তার ফ্যান বেশি প্রয়োজন হয়, এরকম হয় আবার অনেকের, মোটামুটি হলে সার
কারো গরম বেশি,
গরম বেশি,
আরো একটু গরম,
মানে শারীরিক চাহিদা
অনুযায়ী হতে পারে।
তো দেখলাম আমার এক ভাই আসছে, যার শারীরিক চাহিদার চেয়ে একটু তার ফ্যানের বেশি প্রয়োজন, আমি চাইলে তখন আমি এই আত্মত্যাগ, আমি নিজেকে সেই ইসলামী ভাইকে এই জায়গায় দিয়ে তাকে এই স্থানটা দিয়ে আমি একটু অন্য পাশে গিয়ে থাকি, অর্থাৎ এ দিয়ে এটা আত্মত্যাগের যে ফজিলত সেটাই আমি কি করতে পারি, অর্জন করতে পারি।
আর এমনও দেখা যায় অনেক সময় যে মসজিদে গেলাম, হ্যাঁ ভাই, মসজিদে গেলাম জুতা হারিয়ে যায়, তো মসজিদের মধ্যে অনেকে চিল্লা চিল্লি শুরু করে দেয়, আমার এত টাকা দামের জুতা, হ্যাঁ নতুন জুতা, এটা হারিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে যদি আমরা একটু
এক্ষেত্রে যদি মনে করেন কারো জুতা হারিয়ে গেল, তো যিনি দেখলেন নিজের জুতা যদি
আর যারা এই ধ্যানের মধ্যে থাকে তারা ওই দামি জুতাটা নিয়ে চলে যায়, আর যখন চলে যায় আর আমার বাড়ি কাছে, তো আমি যদি তাকে কি করে যে ভাই ঠিক আছে আপনি আমার এই জুতাটা পরে চলে যান আর আমার তো বাড়ি কাছে ইনশাল্লাহ সমস্যা নেই আমি চলে যাবো, তো এই যে মন মানসিকতা যদি এটা থাকে তাহলে আমাদের দেখা যাবে যে মসজিদের মধ্যেও যে মুসল্লিরা আসে তাদের মধ্যে এটা কিন্তু সম্প্রীতি চলে আসবে, একটা আত্মত্যাগের একটা চর্চা চলে আসবে, এবং আল্লাহর ঘর মসজিদের সংক্রান্ত যে বিষয়টা আছে না এখানে আসলে শুধু বঞ্চিত হতে হয় এমন না, বরং আল্লাহ তালা তাদের মাধ্যমে কি একটা ব্যবস্থাও করে দেয়।
একটি ঘটনা শ্রবণ করি তাহলে অনেক ভালো হয়, কেননা
সাহাবায়ে
কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনারাও কিন্তু এক অপরের বন্ধু ছিলেন না, সাকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা একই সাথে যেতেন, একই সাথে বিভিন্ন যুদ্ধে যেতেন, ঠিক আছে না? তো এরা যুদ্ধে যাওয়ার পর এনারা এক অপরের বন্ধু ছিল, এনারা কিভাবে এক অপরের এই আত্মত্যাগকে নিজের মধ্যে সাকা সাল্লাল্লাহু আলাইহি কি শিক্ষা গ্রহণ করে নিজের মধ্যে এরা পেশ করে নিজের মধ্যে এটা আমল করলেন, এটা যদি আমরা একটু শ্রবণ করি,
অন্যের চাহিদাকে নিজের চাহিদার প্রাধান্য
দিয়ে প্রাধান্য দিলেন। একবার ইয়ারমুক যুদ্ধে এটা হযরত সাইয়্যিদুনা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বর্ণনা করেন এই ঘটনাটা। ইয়ারমুকের যুদ্ধে অনেক সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান শহীদ হয়েছিলেন, তো তিনি বলেন আমি হাতে পানি নিয়ে আহতদের মাঝে আপন চাচাত ভাইকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে সে কোথায়, সে তো যুদ্ধের মধ্যে আসছে কি অবস্থা, তো তিনি বললেন যে আমি অবশেষে তাকে পেয়ে গেলাম। আর তখন তার শেষ মুহূর্ত ছিল, একেবারে দুনিয়া থেকে চলে যাবে সেই মুহূর্ত, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম হে চাচাত ভাই আপনি কি পানি পান করবেন, তো তিনি বললেন একেবারে মানে মনে করেন একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় আহত অবস্থায় কি অবস্থা হয়, আওয়াজ ছোট হয়ে যায়, তো তিনিও একেবারে নিম্নস্বরে বললেন জি হ্যাঁ আমি পানি পান করব, তো তিনি এটা বললেন আর সাথে সাথে শুনলেন অন্য একজন সাহাবে কিরাম যে আওয়াজ করলেন পানি পানি করে, তো যখন এই পানির আওয়াজ অন্য একজন সাহাবে কিরামের আওয়াজ তিনি শুনলেন সাথে সাথে তিনি আর পানি পান করলেন না, তিনি বললেন তুমি আমাকে না প্রথমে ওনাকে দিয়ে আসো,
ওই ভাইকে দিয়ে আসো,
ওই ভাইকে দিয়ে আসো। এখন তিনি কি করলেন, এই মুমূর্ষু চাচাতো ভাই এর ইঙ্গিতে তিনি সর্বপ্রথম ওই আহতকে পানি পান করিয়ে দেওয়ার জন্য সেখানে গেলেন, তো তিনি বললেন আমি দেখলাম সে হযরত হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল, তার শেষ শ্বাস বের হওয়ার উপক্রম ছিল, আমি তার নিকট পানি কথা জিজ্ঞাসা করলাম, অর্থাৎ তার নিকট আমি গিয়ে পানির কথা জিজ্ঞাসা করলাম যে আপনি কি পানি পান করবেন, তো তিনিও মনে করলেন তিনিও পানি পান করাবে, এই অবস্থা তিনি যাওয়ার অবস্থা তিনিও পানি স্বাভাবিক পিপাসার্থ পানি পান কর, এখন পানি পান করবে আর কি, সেই মুহূর্তে তিনি আবার আরেক সাহাবীর আওয়াজ শুনতে পেলেন যে পানি পানি করতেছে, তিনি দুনিয়া থেকে যাওয়ার অবস্থা, তো সাথে সাথে তিনি কি বললেন হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা বললেন সর্বপ্রথম তাকে পানি পান করা, আরেকজন যে আওয়াজ শুনছে তাকে পানি পান করা,
এটা মনে করছে যে আমার থেকে আমার ওই ভাই বেশি প্রয়োজন, মানে আমার তো প্রয়োজন ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে যে তার বেশি প্রয়োজন। জি,
তো এই অবস্থায় তিনি বললেন যে যখন আমি তার কাছে গেলাম তখন তার পানি পান করার প্রয়োজন ফুরিয়েছে, অর্থাৎ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, কেননা তিনি শাহাদাত এর সুদা পান করলেন। তারপর আমি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি হযরত হিশাম অর্থাৎ যিনি সেকেন্ড ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি ওনার কাছে আসলেন, দেখলেন উনিও দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপর দূরে তিনি বললেন যে আমি তাড়াতাড়ি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, দেখলাম আমার চাচাতো ভাইয়ের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তো এই যে ঘটনা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নিজেদের জীবন শেষ মুহূর্তেও এরা আত্মত্যাগ এই সারে শিক্ষা আমাদেরকে কিন্তু দিয়ে গিয়েছেন,
সেই বিষয়টা আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, পাশাপাশি আমাদের
বন্ধু মহলের এই বিষয়টা যদি আমরা দেখি,
বন্ধু এর বিপরীত শব্দ যেটা, তো বন্ধু হয় সেই ব্যক্তি না যে সবসময় সর্বস্ব দিয়ে যে বন্ধুর উপকার আসবে আর বন্ধুর জন্য আত্মত্যাগ ত্যাগ স্বীকার করবে, বন্ধুর জন্য ইসার করবে। তা আমরা যে জজবা ঘটনা শুনলাম এবং এর মধ্যে যে আমাদের জজবা বৃদ্ধি পেল সেটা হলো যে সাহাবায়ে কেরামদের মধ্যে তো তাদের যে কুরবানি, তাদের যে আত্মত্যাগ, এটা তো হবেই না আমাদের মধ্যে, কিন্তু সেটার যদি কিছুটা ঝলক আমাদের মধ্যে চলে আসে এবং সেটার আলো আমরা আলোকিত হতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবই সুন্দর হয়ে যাবে।
কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম আলী মরিদওয়ানের এই বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা হাসরের মধ্যে কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে যদিও তাদের প্রচন্ড অভাব, এবং যাকে আপন নফসের লালসা রক্ষা করা হয়েছে তবে সেই সফল কাম। তো এই বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে যে তারাই সফল কাম যারা নফসের লালসাকে রক্ষা করেছে, এবং আরেকটি বলা হয়েছে যে প্রাধান্য দিয়েছে অন্যকে যদিও সে নিজের আপনার প্রচন্ড তার অভাব ছিল। তো সাহাবায়ে কেরাম আলী মরিদওয়ানের জীবনীতে এটা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে মেহমান আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মেহমানকে নিজে আপ্যায়ন করাতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মেহমান আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার ঘরে খবর পাঠালেন। তখন সেখান থেকে খবর আসলো যে খাবারের কিছু নেই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যারা ওনার দরবারে উপস্থিত ছিলেন তাদেরকে উৎসাহ প্রদান করলেন, কে আছো যে মেহমানকে নিজের ঘরে নিয়ে যাবে। তো হযরতে সাইয়্যেদেনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, কবুল করলেন, নিজের ঘরের মধ্যে যখন গেলেন বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মেহমান খাওয়ার কিছু আছে কিনা। তো ওনার ঘর থেকে বলা হলো হ্যাঁ খাবার আছে কিন্তু বাচ্চাদের কিছু খাবার রয়েছে, এছাড়া খাওয়া নেই। তখন তিনি দেখেন উৎসাহ প্রদান করলেন নিজের স্ত্রীকে যে এক কাজ করো, বাচ্চাদেরকে আদর করে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও এবং মেহমানকে নিয়ে আমরা বসে যাব খেতে, আর তুমি চেরাগকে ঠিক করার বাহানা করে গিয়ে চেরাগকে নিভিয়ে দিবে, বাতিকে নিভিয়ে দিবে, এবং আমরা খাওয়াতে বসে যাব যাতে করে মেহমান বুঝে আমরাও খাচ্ছি
খাবার।
আর ঠিক সেই রকমই খাবার তিনি করলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন এবং ঘুম পাড়িয়ে দেওয়ার পর মেহমানদেরকে নিয়ে বসলেন, ওনার স্ত্রী গেলেন, চেরাগকে তিনি নিভিয়ে দিলেন, অন্ধকারের মধ্যে তারা খাবার মেহমানদের মাঝে একটু খাবার ইয়ে করলেন, মেহমানরা ভাবলো যে ওনারাও খাচ্ছেন। এই আমলটি করে নেওয়ার পর মেহমানরা তারা পেট ভরে খেলো। সকালে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন গত রাত্রে তোমাদের আমল আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হয়ে এই আয়াতে কারিমা যা তরজমা পড়লাম যে এবং আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে যদিও তাদের প্রচন্ড অভাব, এবং যাকে আপন নফসের লালসা রক্ষা করা হয়েছে তবে সেই সফল কাম। তো এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো। তো সাহাবায়ে কেরাম আলী মরিদওয়ানের যে জীবনীতে পাওয়া যায় সেটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করে নিই না, ইনশাআল্লাহ অনেক সমস্যা সমাধান হবে, এবং আমাদের পরিবেশ বলেন, আমাদের ঘরের আপনার পরিবেশ বলেন, সবাই ইনশাআল্লাহ মাদানী পরিবেশ হবে, মাদানী ঘর হবে ইনশাআল্লাহ।
প্রত্যেকের আমলটি আল্লাহ তাআলার কাছে কতটুকু পছন্দ সেটা আমরা এর থেকে অনুধাবন করতে পারি। আমাদের আরাফাত ভাই পূর্বে বলেন যে নবী পরিবারে যে আত্মত্যাগের ঘটনা, এই কাজটার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াতে কারিমা নাযিল করেছেন। পাশাপাশি এই যে একটি ঘটনা শ্রবণ করলাম যে সাহাবায়ে কেরাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবার থেকে মেহমানকে নিয়ে তার ঘরের মধ্যে তাদের খাবার প্রয়োজন ছিল, সেই প্রয়োজনকে কি করলেন, প্রাধান্য দিলেন, প্রাধান্য না দিয়ে সে ওই মেহমানকে নিলে তার প্রয়োজনটাকে প্রাধান্য দিলেন। আর এই কারণেই কি হলো, আল্লাহ তাবারক ও তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন।
আচ্ছা, ইসারের একটি ফজিলত যা হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজালী রহমতুল্লাহ তাআলা ইহিয়াউল উলুমের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবীগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ইরশাদ করলেন, হে মূসা আলা নবীগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমন লোক যে সারা জীবনে একবারও ইসার তথা আত্মত্যাগ করে আমি কিয়ামতের দিন তার থেকে হিসাব নিতে লজ্জা করব। তার ঠিকানা হচ্ছে জান্নাত, সে যেখানে ইচ্ছা থাকবে। তো এত সুন্দর এবং একটি মনে করেন আসান আমলের মাধ্যমে আত্মত্যাগ আমল করলে আসান, অন্যথায়
অনেকের জন্য অনেক সময় টাকা পয়সা খরচ করার প্রয়োজন হয় না, শুধুমাত্র সচেতন মন মানসিকতা এবং আত্মত্যাগে করার মতো জজ্বা থাকতে হবে। এবং আজকে যে অনুষ্ঠান আমাদের, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা আছেন আমাদের সাথে, যে আত্মত্যাগের বিভিন্ন বিষয় আমরা শুনতে পারলাম, আত্মত্যাগের বিষয়ে অনেক কিছু আমাদের জানা হলো, যে জিনিসটা আমাদের অনেকের জানা ছিল না। এবং আমাদের যে আত্মত্যাগ এর বিষয়টা প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টারও আশা করি আমরা আত্ম উপলব্ধি আমাদের জেগেছে। তো আমরা সময় প্রায় শেষের দিকে, তো আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা আজ পূর্বে যদি শুনে থাকি তো আজকে আরো বিস্তারিত ভাবে আমরা জানতে পারলাম। এবং কোরআনুল কারিমের যে আত্মত্যাগের ঘটনা এসেছে এবং হাদিসের কারিমের মধ্যে এসেছে এবং আত্মত্যাগের বিভিন্ন ফজিলত আমরা শ্রবণ করলাম এবং বিভিন্ন বুজুর্গানের দিনের ঘটনা শ্রবণ করলাম, তো এই সামগ্রিক ভাবে এবং অনেক ফোন কলস এর মাধ্যমেও আমাদের যে দর্শক কলস করেছেন আপনারা, এর মাধ্যমে আমরা আত্মত্যাগের অনেক বিষয় জানতে পেরেছি। এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে বাস্তব জীবনের মধ্যে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে ঘটে থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আত্মত্যাগ আমরা আত্মত্যাগী হতে পারি সেই বিষয়ে জানতে পারলাম। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মত্যাগী হওয়ার ইচ্ছার করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মত্যাগী হন, এই দোয়া করে এবং এই কামনা করে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামে